বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 3 নভেম্বর, 18 কার্তিক এবং ফার্সি 13 অবন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আজারবাইজানের বাকুতে মার্কিন বিরোধী ব্যাপক বিক্ষোভ এবং বাংলাদেশে আলু পেঁয়াজ ও চালের দাম বৃদ্ধির প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস সম্পর্কে একটি বিশেষ আলোচনা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইসলাম অবমাননার প্রতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার নিন্দা জানালেন ইরানের সর্বোচ্চ নেতা, রাসুলের অবমাননাকে নৈতিকতার অবমাননা বললেন প্রেসিডেন্ট রুহানি। বাংলাদেশে জেল হত্যাকাণ্ডের সব রহস্য উন্মোচন করা হবে বলে সেতুমন্ত্রীর মন্তব্য, এ হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর পূর্ব ভারতের অসম রাজ্যে সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, তীব্র প্রতিবাদ জানালেন একাধিক মুসলিম সংগঠনের নেতারা। এবং আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু, এ নির্বাচনে কে জয়লাভ করে তা ইরানের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয় বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজ ইরানি জনগণের পাশাপাশি গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এতে তিনি আবারও ফ্রান্সে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ এবং এর প্রতি দেশটির সরকারের পৃষ্ঠপোষকতার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, একজন কার্টুনিস্ট যখন এ ধরনের অবমাননাকর কাজ করে কিংবা একটি পত্রিকা যখন তা প্রকাশ করে তখন বিশ্ব এটি একরকম থাকে, আর যখন সেই দেশের সরকারের পক্ষ থেকে এই কুকর্মকে পৃষ্ঠপোষকতা করা হয় তখন সেটি অনেক বেশি জঘন্য চরিত্র ধারণ করে। ফ্রান্সের সর্বোচ্চ পর্যায় থেকে এই ন্যাক্কারজনক অপকর্মকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তবে আশার কথা, মুসলিম বিশ্ব নীরব থাকেনি, প্রাচ্য থেকে পাশ্চাত্যের সর্বত্র মুসলমানরা তাদের ইমানি শক্তির পরিচয় দিয়েছেন, তারা তাদের প্রাণপ্রিয় নবীর অবমাননার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিগত বছরগুলোতে পশ্চিমা দেশগুলোতে বারবার বিশ্বনবীর অবমাননা করা হয়েছে, কিন্তু এসবের মাধ্যমে তারা মহানবীর মর্যাদার বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো ধরনের অবমাননা করা প্রকারান্তরে মানবীয় মূল্যবোধ, নৈতিকতা ও স্বাধীনতাকে অপমান করার সামিল। তিনি বিশ্বনবীর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মুসলিম দেশগুলোর নেতাদের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এই মন্তব্য করেন। গত মাসে ফরাসি পত্রিকা শার্লি এবদো মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন পুনঃপ্রকাশ করার পর বিশ্বব্যাপী প্রতিবাদের যে উঠেছে সেদিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট রুহানি এই মন্তব্য করেন। এসব অবমাননাকর কার্টুন 2005 সালে একটি ড্যানিশ পত্রিকা প্রথম প্রকাশ করে এবং 2006 সালে এই শার্লি এবদো পত্রিকায় এগুলো একবার পুনঃপ্রকাশ করেছিল। প্রেসিডেন্ট রুহানি তাঁর বার্তায় আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ফ্রান্সের এই ঘৃণিত পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং একই কাজ করার জন্য সব মুসলিম দেশের প্রতি আহ্বান জানাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলেছে, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই ইরানি জনগণের সহজাত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। কাজেই আমেরিকার ক্ষমতায় রিপাবলিকানরা থাকল নাকি ডেমোক্রেটরা এলো, তাতে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। গুপ্তচর বৃত্তির আখড়া হিসেবে পরিচিত ইরানের রাজধানী তেহরানস্থ মার্কিন দূতাবাস দখলের 41তম বার্ষিক উপলক্ষে এক বিবৃতিতে একথা জানিয়েছে IRGC। 1979 সালে 3 নভেম্বর ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মার্কিন দূতাবাস দখল করে নেন এবং সেখান থেকে ইরান বিরোধী ষড়যন্ত্রের নানা রকম নথি উদ্ধার করেন। তাদের হাতে 52 জন মার্কিন কূটনীতিক ও দূতাবাস কর্মী গ্রেপ্তার হন, যাদেরকে 444 দিন ইরানে আটক রাখা হয়েছিল। প্রতিবছর এই দিনটি ইরানের সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করার কারণে মিশরের একটি মসজিদের ইমামকে আটক করা হয়েছে। দেশটির ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ আহমাদ হাম্মাম নামের ওই ইমামকে আটক করেছে। মিশরের উত্তরাঞ্চলীয় আলেকজান্দ্রিয়া প্রদেশের একটি মসজিদে ইমামতি করেন আহমাদ হাম্মাম। তিনি শুক্রবার জুমার নামাজের খুতবায় ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করেন। হাম্মামের বিরুদ্ধে জনগণকে সহিংসতা ও সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মিশরের ওয়াকফ মন্ত্রী মোহাম্মদ মুখতার জুমা এ সম্পর্কে বলেছেন, তিনি আহমাদ হাম্মামকে বরখাস্ত করার এবং হাম্মাম যাতে আর কোনো মসজিদে ইমামতি করতে না পারেন সেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মিশরে এমন সময় মসজিদের একজন ইমামকে আটক করা হল যখন সারা বিশ্বের আলেম সমাজ ও ধর্মীয় নেতারা তাদের দিনী দায়িত্ব অনুভূতি থেকে ফরাসির প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্য সম্পর্কে জনগণকে সতর্ক করে যাচ্ছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডার বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি এবং নতুন প্রজন্মের জন্য এই রহস্য খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতীয় 4 নেতা হত্যার পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিল এবং যারা সেই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচিত হয়নি, নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে। আজ মঙ্গলবার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের একথা বলেন।
3রা নভেম্বর এবং 2004 সালের একই ষড়যন্ত্রের সুতোয় গাঁথা এবং একই চক্রান্তের ধারাবাহিকতা, 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে এ 3টি কলঙ্কিত নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি বলেন, অভিভাবক শূন্য করতে বঙ্গবন্ধুর হত্যা আর নেতৃত্ব শূন্য করতেই 71-এর পরাজিত শক্তি জেল হত্যা সংঘটিত করেছিল। ওবায়দুল কাদের বলেন, একটি বিদেশি দূতাবাসের ইন্ধনে ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় নেতাদের হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে এসব ষড়যন্ত্রের অনেকটাই জাতি জানতে পেরেছে। ওদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যার পেছনে অনেক উদ্দেশ্য ছিল, শুধু বিপদগামী সেনা সদস্যরা নয়, এর পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিল। আজ মঙ্গলবার সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং জাতীয় 4 নেতার স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় 4 নেতার হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক। এই ঘটনার সঙ্গে শুধু সশস্ত্র বাহিনী নয়, আরও যারা যারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনতে সরকার কাজ করছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানের দুই পরিচালককে ওএসডি করা হয়েছে। তারা হলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম এবং শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। আজ স্বাস্থ্যসেবা বিভাগ এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে অফিস চলাকালীন মুসলিম কর্মকর্তা কর্মচারীদের পোশাক পরিধানের ব্যাপারে কিছু নির্দেশনা দিয়ে বিতর্কিত হওয়ার কারণে। অন্যদিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে দুর্নীতির অভিযোগে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারত সরকারের কর্তা ব্যক্তিরা মুসলিমদের অধিকার হরণের ব্যাপারে অতিমাত্রায় তৎপর। জার্মান বুক ট্রেডের দেওয়া শান্তি পুরস্কার উপলক্ষে এক বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন। অমর্ত্য সেন বলেন, এদেশে হিন্দু এবং মুসলিমরা শত শত বছর ধরে শান্তিপূর্ণভাবে বাস করে এসেছেন, কিন্তু ইদানিং রাজনৈতিকভাবে চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আচরণে এদেশীয় মুসলিমদের বিদেশী হিসেবে গণ্য করার চেষ্টা প্রকট হয়ে উঠেছে। তারা এমন দোষারোপ করছে যে মুসলিমরা দেশের ক্ষতি করে চলেছেন, চরমপন্থী হিন্দু রাজনীতির ক্রমবর্ধমান শক্তি এতে ইন্ধন যোগিয়ে চলেছে। ভারতের অসম রাজ্যে সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেখানকার মুসলমানরা। অসমের শিক্ষামন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের অসমে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছেন উত্তর পূর্ব ভারতের আমিরেশ্বরিয়া, মাওলানা ইউসুফ আলী এবং নাদওয়াতুত তামির সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনটির পক্ষ থেকে গতকাল সোমবার শিলচরে এক সংবাদ সম্মেলনে অসমের শিক্ষামন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি সরকারি মাদ্রাসা বন্ধের যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তা তীব্র বিরোধিতা করা হয়। ওই বিষয়ে নাদওয়াতুত তামির সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সাবেক বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
ভারতবর্ষের অন্যান্য ১২টি রাজ্যে যেভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে শিক্ষা ব্যবস্থা চলছে, অনুরূপভাবে আসামের মাদ্রাসা শিক্ষা যেভাবে চলছিল সেইভাবে চলতে দেওয়া দিতে হবে, মাদ্রাসা বন্ধ করার
বলছিলেন মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া। তিনি বলেন, আমরা এজন্য অসমের গভর্নর, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র দিয়ে বলে দিয়েছি, অসমের শিক্ষামন্ত্রীর এ ধরনের ঘোষণা বাতিল করতে হবে এবং মাদ্রাসা শিক্ষাকে কোনো ডিস্টার্ব ছাড়াই চলতে দিতে হবে। অসমে মাদ্রাসা শিক্ষার জন্য যে ডিরেক্টরেট ছিল তা পুনরায় চালু করতে হবে, অন্যথায় গণতান্ত্রিক ও আইনি পদ্ধতিতে তার মোকাবেলা করা হবে। আমরা অসমের মাদ্রাসা শিক্ষা রহিতকরণ কোন অবস্থাতে মেনে নেব না বলেও মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া মন্তব্য করেছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারমন্ট অঙ্গরাজ্যের ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়ার মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫ আসনেরও ভাগ্য নির্ধারিত হবে। আনুষ্ঠানিকভাবে আজ ভোট গ্রহণ শুরু হলেও এরই মধ্যে ৯,৬০,০০০ ভোটার ডাকযোগে বা সশরীরে উপস্থিত হয়ে আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই সংখ্যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বমোট যে ভোট পড়েছিল তার প্রায় ৭০%। সর্বশেষ ভোটার জরিপের ফলাফলে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ৫২ পয়েন্ট পেয়ে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন, ট্রাম্পের পয়েন্ট ৪৪। মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর বুধবার থেকে ভোট গণনা শুরু হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা এখন কে কি প্রতিশ্রুতি দিল তা তেহরানের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়, বরং নির্বাচনের পর হোয়াইট হাউস কি আচরণ করে সেটি মূলত দেখার বিষয়। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিবিএস কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের মধ্যে ইরান কাউকেই প্রাধান্য দিচ্ছে না জানিয়ে জারিফ বলেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা বন্ধ করার সিদ্ধান্ত নেয় সেটা হবে তেহরানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে হোয়াইট হাউস হাউজের দায়িত্ব কে পেল তাতে ইরানের কিছু যাবে আসবে না। ইরান তার পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে আরেকবার আলোচনা করবে না বলেও সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ। তিনি বলেন, জো বাইডেন ভালো করে জানেন তিনি নির্বাচিত হলেও ইরান পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে আরেকবার আলোচনায় বসবে না। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারী অস্ত্রধারী একদল বন্দুকধারীর হামলায় অন্তত 22 জন নিহত ও সম সংখ্যক মানুষ আহত হয়েছে। সোমবার দুপুরের দিকে বন্দুকধারীরা কাবুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এই হত্যাকাণ্ড চালায়। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের সবাই বেসামরিক নাগরিক, যাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন মিত্র আজারবাইজান প্রজাতন্ত্রে সম্প্রতি আমেরিকা বিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাকু সরকার ওই বিক্ষোভের বিরুদ্ধে নয়। এর নেপথ্যে কারণ বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ওয়াশিংটন সরকারের সঙ্গে ইলহাম আলিয়েভ সরকারের সম্পর্ক এবং আমেরিকার সাথে আজারবাইজান প্রজাতন্ত্রের কৌশলগত ঐক্য ঘোষণা সত্ত্বেও ওয়াশিংটন সরকারের সাম্প্রতিক আজারবাইজান বিরোধী অবস্থানের কারণে বাকু সরকার অসন্তোষ প্রকাশ করেছে। নাগর্নো কারাবাগ বিরোধ চলাকালে আজারবাইজান প্রজাতন্ত্রে অবস্থিত মার্কিন রেস্তোরাঁ ম্যাকডোনাল্ড এবং বার্গার কিং এর অবস্থান ও কর্মকাণ্ডের ঘটনায় সেদেশের জনগণের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ম্যাকডোনাল্ডস এবং বার্গার কিং রেস্তোরাঁর সাইটগুলিতে নাগর্নো কারাবাগ সংঘাত চলাকালীন আজারবাইজান প্রজাতন্ত্রের সমর্থনে কিছু চিত্র আপলোড করা হয়েছিল। ওইসব ছবি তারা তাদের সাইট থেকে অপসারণ করে ফেলে। এই ঘটনার প্রতিবাদেই বাকুর জনগণের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। তারই পরিপ্রেক্ষিতে বাকুতে সেদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমেরিকা বিরোধী ব্যাপক বিক্ষোভ করেছে। ইলহাম আলিয়েভ সরকার কিন্তু এর আগে আজারবাইজান প্রজাতন্ত্রে আমেরিকা এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিষিদ্ধ করেছিল। 2 নভেম্বর বাকুতে যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে তা থেকে প্রমাণ হয় যে ইলহাম আলিয়েভ সরকার ওই বিক্ষোভের বিপক্ষে ছিল না। আমেরিকা মিনস্ক গ্রুপের গুরুত্বপূর্ণ নেতা। মিনস্ক হল কারাবাগ অঞ্চলের মালিকানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ব্যাপারে ইউরোপীয় সহযোগিতা পরিষদ এবং নিরাপত্তা সংস্থার একটি গ্রুপ। এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরও আমেরিকা কিন্তু বিরোধ নিষ্পত্তির কোনো ইতিবাচক পদক্ষেপ তো নেয়নি, উল্টো বরং এই বিরোধকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করেছে। ইতিবাচক পদক্ষেপ বরং প্রতিবেশী দুই দেশ ইরান এবং রাশিয়ার পক্ষ থেকে নিতে দেখা গেছে। তাদের পদক্ষেপের প্রতিক্রিয়ায় পম্পেও বলেছেন, কূটনৈতিক উপায়ে এই বিরোধ নিষ্পত্তির চেষ্টা করতে হবে। পম্পেও আরও বলেছে, তুরস্কের পদক্ষেপে আর্মেনিয়ার স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আজারবাইজান লাভবান হয়েছে। তার ওই বক্তব্যের বিরুদ্ধে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। পম্পেওর ওই মন্তব্যকে নাগর্নো কারাবাগ বিরোধের বিষয়ে মার্কিন সরকারের পূর্ববর্তী বক্তব্যের বিরোধী বলে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে আজারবাইজান প্রজাতন্ত্রের রাজনীতি বিশ্লেষক আলশান মানাভ উপ বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নীতি আমেরিকার বিরুদ্ধে গণবিক্ষোভের কারণ। ট্রাম্প প্রশাসনের ভুল নীতি, হস্তক্ষেপকামী পদক্ষেপ ইত্যাদি আজারবাইজান প্রজাতন্ত্রে মার্কিন বিরোধী বিক্ষোভের প্রেরণা যুগিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আলু, পেঁয়াজ ও চালের দাম বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। সরকারের কোনো পদক্ষেপেই থামছে না এসব জরুরি পণ্যের মূল্য। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাজারে আলু পেঁয়াজ সরকারের কথা শুনছে না, সেই যে মগডালে চড়েছে নামছে না। চাল সবজি সহ নিত্য প্রয়োজনীয় সবকিছুরই দাম বাড়ন্ত। কোনো কোনো পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। র‍্যাব পাঠিয়ে অথবা মোবাইল কোড বসিয়ে জরিমানা করা হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে প্রধান খাদ্য চালের বাজার। সরকার মিলগেটে প্রতি কেজি সরু বিনিকেট চাল 51.50 টাকা আর প্রতি 50 কেজির বস্তা 2,557 টাকা আর মাঝারি মানের চাল প্রতি কেজি 45 টাকা এবং বস্তায় 2,250 টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজারে নিত্যপণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির লাগাম টানতে নিয়মিত তদারকিতে বাণিজ্য, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয় সহ সরকারের পক্ষে নানা সংস্থা কাজ করছে। চাল আলুর দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, কিন্তু সরকারের নির্দেশ আমলেই নিচ্ছে না ব্যবসায়ীরা। পণ্য বিক্রি হচ্ছে ব্যবসায়ীদের খেয়াল খুশি মতো, আর ঘুরে ফিরে সেই পুরনো সিন্ডিকেটের কারসাজির তত্ত্বই উঠে আসছে সামনে, যাদের পেছনে রয়েছে রাজনৈতিক শক্তির মদত। এ প্রসঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ সিপিডির গবেষক ডক্টর গোলাম মাজেম রেডিও তেহরানকে বলেন,
প্রাকৃতিক দৈব দুর্ভিক্ষ বেড়ে যাওয়ার কারণে কৃষি পণ্যের বাজারে অনিশ্চয়তাটা আগামীতেও বাড়বে। সুতরাং সেদিক থেকে সরকারেরও প্রস্তুতি থাকা এবং বেসরকারি খাতেরও প্রস্তুতি থাকা, যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অনেক আগে থেকেই তারা যাতে প্রস্তুত হয়ে বাজারে সরবরাহ বৃদ্ধির জন্য আমদানির মাধ্যমে হোক, দেশের ভিতরে উৎপাদন বাড়িয়ে হোক, সেই ধরনের উদ্যোগগুলো যাতে তারা যথাযথভাবে নেন।
তিনি আরো পরামর্শ দেন,
আরেকটি জিনিস সরকার করতে পারেন, সেটি হলো যে পচনশীল পণ্য কিন্তু দীর্ঘদিন যেগুলো বাজারে চাহিদা থাকে এগুলোর জন্য স্টোরেজ সিস্টেম বৃদ্ধি করা। যেমন আলুর জন্য যেমন রয়েছে, তার জন্য যদি পেঁয়াজের জন্য যদি করা যায়, তাহলে তার পণ্য দীর্ঘমেয়াদে রেখে বাজার সরবরাহ নিশ্চিত করা যায়। মোট কথা, সরকারের উচিত হবে বেসরকারি খাতের সঙ্গে কাজ করা, যাতে বেসরকারি খাত বাজারে পণ্য সরবরাহ করেন ও দেশের ভিতরে যাতে কৃষকরা উৎপাদনে উৎসাহী হন, প্রয়োজন হলে যথাযথ সময় আমদানি করে বাজারে যাতে সরবরাহ নিশ্চিত করা হয়, সেই জায়গাগুলোতে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া দরকার।
এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থ দেখা, কিন্তু সরকার তার দায়িত্ব পালন করছে না আর এর মাশুল দিচ্ছেন ভোক্তা সাধারণ। অপরদিকে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সভাপতি গোলাম রহমান গণমাধ্যমকে বলেছেন, বাজার নিয়ন্ত্রণে নিবিড় তদারকির অভাব রয়েছে, সমস্যার গোড়াতে হাত দিতে হবে আগে। খুচরা বাজারে তদারকি অভিযান চালানোর আগে আড়ত, হিমাগার ও আমদানিকারকদের ধরতে হবে। এসব পর্যায়ে কি পরিমাণ পণ্য কি দামে ছাড়া হচ্ছে তার নিবিড় তদারকি প্রয়োজন, তাহলে খুচরা বাজারে আপনা থেকেই দাম নাগালের মধ্যেই থাকবে।
প্রতিবেদনটি শুনলেন, এখন রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ।
দর্পণ
শ্রোতাবন্ধুরা, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র সফরের পর ইরাকের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা ইরাকের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশটির বিরুদ্ধে বিভিন্ন মহলের ষড়যন্ত্র সম্পর্কে বিশেষ আলোচনা তুলে ধরব। পরিবেশনে রয়েছি আমি আখতার জাহান
এবং আমি আশরাফ রহমান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাতে তারা অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি ছাড়াও আগামী তিন বছরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে মোটামুটি একটি সমঝোতায় পৌঁছান। ইরাকের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের পর ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ পরিবর্তন ঘটে এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। মোস্তফা আল কাজিমির ওই সফরের পর ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিগুলোতে হামলার ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্র এসব হামলার জন্য ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোকে অভিযুক্ত করে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রয়োজনে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তবে ইরাকের সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলো এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, মার্কিন অনুচররাই পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালাচ্ছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে ইরাকের জনপ্রিয় প্রতিরোধ সংগঠনগুলোর বদনাম করা।
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমি সরকার বিরোধী বিক্ষোভের এক বছর পূর্তিতে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের হুমকি উড়িয়ে দিয়ে বলেছেন, এ ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়। ইরাকের কোনো মহল মনে করছেন, দূতাবাস বন্ধের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র আসলে অন্য কোনো গোপন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। ইরাকের জনমনে এখনই আশঙ্কা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধের হুমকি দিয়ে ইরাকের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং এ দেশটিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র এটা বোঝানোর চেষ্টা করছে যে তাদের দূতাবাস বন্ধ করে দেয়া হলে কিংবা ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে বাগদাদের স্বার্থ রক্ষা হবে না। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরাকের সরকার ও রাজনৈতিক দলগুলোকে সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিষয়টি মেনে নিতে বাধ্য করার চেষ্টা করছে।
সরকার বিরোধী বিক্ষোভের এক বছর পূর্তিতে দেয়া ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমি আরও বলেছেন, তাঁর দেশকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার হুমকি সরাসরি দেশটির অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ ইরাকের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রচুর বিনিয়োগ রয়েছে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনও টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা আমেরিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি, এমনকি পাশ্চাত্যের আরও কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ওয়াশিংটন যাতে বাগদাদে তাদের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমি মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সেদেশ থেকে 2,500 মার্কিন সেনা সরিয়ে নেওয়ার খবর দিয়ে বলেছেন, ইরাক জবরদখল করে যুক্তরাষ্ট্র সেদেশে অসংখ্য ভুল করেছে।
ধারণা করা হচ্ছে ইরাকের প্রধানমন্ত্রী তার এসব বক্তব্যের মাধ্যমে একদিকে সে দেশে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখার ক্ষেত্র তৈরির চেষ্টা করছেন, অন্যদিকে তার বিরোধী রাজনৈতিক দলগুলো ও প্রতিরোধ সংগঠনগুলোর সমালোচনাও কমিয়ে আনার চেষ্টা করছেন। কেননা আগামী জুনে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের বিষয়টি মোস্তফা আল কাজিমিকে ভাবতে হচ্ছে। এদিকে ইরাকে মার্কিন সেনা উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্রতর হওয়া ছাড়াও গত এক মাসে মোস্তফা আল কাজিমি সরকারের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের গুঞ্জন শোনা যাচ্ছে। এ ব্যাপারে ইরাকের বিভিন্ন ব্যক্তিত্ব ও পার্লামেন্ট প্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন। ইরাকের ইসলামী উচ্চ পরিষদ সাইরি দলের নেতা বাকের জবরুল জাবেদি সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের বাথ পার্টির অবশিষ্ট কিছু সমর্থকদের নতুন করে ষড়যন্ত্রের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশে নিষিদ্ধ ঘোষিত পার্টির সদস্যদের সম্মেলন থেকে বোঝা যায় তারা ইরাকে সশস্ত্র সামরিক তৎপরতা শুরুর প্রস্তুতি নিচ্ছে।
ইরাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী বাকের জবরুল জাবেদি আরও বলেছেন, যারা এ ধরনের সম্মেলনের আয়োজন করছে তারা ইরাক থেকে পলাতক ব্যক্তি। তিনি আরও বলেছেন, বর্তমানে ইরাকে সামরিক অভ্যুত্থানের চক্রান্ত চলছে আর এর পেছনে কলকাঠি নাড়ছে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের অনুগত ইজ্জাত আল দাউরি এবং নিষিদ্ধ ঘোষিত সাদ্দামের বাদ পার্টির অবশিষ্ট সদস্যরা ইরাকের দিয়ালা প্রদেশে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। যদিও এটা বলা কঠিন যে যুক্তরাষ্ট্র ইরাকে বাদ পার্টিকে ফের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে, কিন্তু এটাও ঠিক যে নিষিদ্ধ ঘোষিত এই ধরনের কর্মীরা ওয়াশিংটন ও তার মিত্রদের হয়ে কাজ করছে। এছাড়া বাদ পার্টির লোকেরা ইরাকে নিরাপত্তাহীনতা ও সহিংসতা উস্কে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত বছর অক্টোবরে ইরাকের বিভিন্ন সড়কে সরকার বিরোধী যে বিক্ষোভ হয়েছিল তাতে উস্কানি দেওয়ার ক্ষেত্রে বাদ পার্টির সদস্যদের বড় ভূমিকা ছিল। এই বিক্ষোভ এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয় এবং শেষ পর্যন্ত আদেল আবদুল্লাহ মাহদির সরকার ইস্তফা দিতে বাধ্য হয়েছিল।
যাই হোক, বর্তমানে যুক্তরাষ্ট্র ইরাকের পার্লামেন্ট সহ দেশটির ক্ষমতার বিভিন্ন কাঠামোতে নিষিদ্ধ ঘোষিত বাথ পার্টির সদস্যদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, কারণ ইরাকের পার্লামেন্টে বিভিন্ন মতের অনুসারীদের উপস্থিতি রয়েছে এবং বহু বিষয়ে তারা একমত নয়। এ সুযোগে দেশটির শক্তিশালী শিয়া সংগঠনের অবস্থান দুর্বল করে দেওয়ার জন্য ওয়াশিংটন ও তার মিত্ররা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। ইরাকি পার্লামেন্টে আল ফাতাহ জোটের প্রতিনিধি মোহাম্মদ আল বালাদাফি যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশের নতুন ষড়যন্ত্রের ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, আমেরিকা ও তার আরব মিত্ররা ইরাকের রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধ ঘোষিত সাদ্দামের বাথ পার্টির সদস্যদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।
এইসব ষড়যন্ত্র কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, যুক্তরাষ্ট্র, তার মিত্ররা এবং দখলদার ইসরায়েল এখন থেকেই ইরাকি আগামী জুনে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য নীলনকশা প্রণয়ন করছে। তাদের একমাত্র উদ্দেশ্য ইরাকের রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনা। দ্বিতীয়ত, ইরাকের শিয়া, সুন্নি ও কুর্দি সম্প্রদায়ের মধ্যকার কোনো কোনো ব্যক্তিত্বের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমেরিকার সমর্থন নিয়ে তারা এখন থেকেই আসন্ন নির্বাচনে নিজেদের কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে। তৃতীয়ত, আগামী মাসগুলোতে ইরাক জুড়ে রাজনৈতিক ও নিরাপত্তাগত সংকট সৃষ্টি এবং ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে, যার একমাত্র উদ্দেশ্য প্রতিরোধকামী সশস্ত্র সংগঠনগুলোর উপর প্রবল চাপ সৃষ্টি করা। তো শ্রোতাবন্ধুরা, ইরাকের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 3 নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত, দৈনিক প্রথম আলো। একই পত্রিকার আরেকটি খবর, পর্দা মানতে বলা জনস্বাস্থ্যের পরিচালক ওএসডি। ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকতে হবে, পররাষ্ট্র সচিব, দৈনিক কালের কণ্ঠ। আয়নায় নিজের চেহারাটা দেখুন, ফখরুলকে অবায়দুল কাদের, দৈনিক যুগান্তর। বাইডেন ঈশ্বরের বিপক্ষে, ভালো খবর পাচ্ছি, সুন্দর বিজয় হবে, ট্রাম্প, দৈনিক মানব জমিন। সন্ত্রাস মোকাবেলায় কঠোর আইন করছে ফ্রান্স, দৈনিক নয়া দিগন্ত। দৈনিকটির আরও একটি শিরোনাম, নদী ভাঙ্গন রোধে ড্রেজিংয়ের স্থায়ী পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবার ভারতের শিরোনাম, চীনকে চাপে ফেলে বঙ্গোপসাগরে মালবার নৌমহড়া শুরু চতুর্দেশীয় অক্ষের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ফের এনডিএ বিহার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভোটের মাঝে, দাবি প্রধানমন্ত্রীর, দৈনিক আজকাল।
মহিলাদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ, তৃণমূল নেতাকে জুতো পেটা উত্তেজিত জনতার, দৈনিক সংবাদ প্রতিদিন। এবার বাছাকৃত কিছু খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। পদ্মামন্তে বলা জনস্বাস্থ্যের পরিচালক ওএসডি, দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, পুরুষদের টাকনুর উপর, নারীদের হিজাব সহ টাকনুর নিচে পোশাক পরার নির্দেশ দেওয়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি আদেশে তাকে ওএসডি করা হয়। গত বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক বলেছিলেন, অফিস চলার সময় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সব কর্মকর্তা কর্মচারীকে মুঠোফোনের শব্দ বা মুঠোফোন বন্ধ রাখতে হবে। ইনস্টিটিউটের পুরুষদের টাকনুর উপরে এবং নারীদের হিজাব সহ টাকনুর নিচে কাপড় পরতে হবে। একই সঙ্গে পর্দা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছিল। ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকতে হবে, পররাষ্ট্র সচিব। দৈনিক কালের কণ্ঠ শিরোনামের খবরে বলা হয়েছে, ফ্রান্সের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্ম নিয়ে কটকটিকে ঘিরে সারা বিশ্বে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের সব পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই অনুরোধ করেন। পররাষ্ট্র সচিব বলেন, বাক স্বাধীনতার নামে আমরা যেমন ধর্মীয় অবমাননা সমর্থন করি না, আবার একই সঙ্গে এই ইস্যুতে কোনো ধরনের সংঘাত সমর্থনযোগ্য নয়, তাই ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ করছে। আয়নায় নিজের চেহারাটা দেখুন, ফখরুলকে অবায়দুল কাদের, দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে। বিএনপি মহাসচিবের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল বলেছেন, সৎ ও যোগ্য নেতার অভাব। আমি বলবো, আয়না নিজের চেহারাটা দেখুন। এদেশে দুর্নীতির রাজনীতি প্রাতিষ্ঠানিকীকরণ যারা করেছেন তারা হলেন বিএনপি, পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। সেই বিএনপির মুখে সততার রাজনীতির কথা শোভা পায় না। জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এদেশের ইতিহাসে বঙ্গবন্ধু হচ্ছে সৎ এবং যোগ্য নেতা। বঙ্গবন্ধুর পর অর্থাৎ 75 পরবর্তী সবচেয়ে সৎ এবং যোগ্য নেতা বিশ্বনন্দিত শেখ হাসিনা। বাইডেন ঈশ্বরের বিপক্ষে ভালো খবর পাচ্ছে, সুন্দর বিজয় হবে ট্রাম্প। দৈনিক মানবজমিন পত্রিকায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচন শুরুর কয়েক ঘন্টা আগে রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শেষ নির্বাচনী প্রচারণায় নিজের সুন্দর বিজয় অর্জিত হবে বলে মন্তব্য করেছেন। তিনি মিশিগানের গ্র্যান্ড পিটসে এক জনসমাবেশে আরও বলেন, আমরা আবারও ইতিহাস রচনা করতে যাচ্ছি। বাইডেনকে বরাবরের মতোই ব্যঙ্গ করে স্লিপি বাইডেন সম্বোধন পূর্বক ট্রাম্প বলেন, সে ঈশ্বরের বিপক্ষে কাজ করছে, অবশ্য এই প্রথম নয়, বলা চলে নিয়মিতই। এমনকি দুদিন আগেও ফ্লোরিডার এক জনসমাবেশে ট্রাম্প বাইডেনের জনসম্মুখে উপস্থিতি নিয়ে বিদ্রুপ করে বলেছিলেন, তার পা দুটো দুর্বল। মিশিগানের ট্রাম্প আরও বলেন, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আমরা টেক্সাস, মিশিগান, উইসকনসিন সব জায়গা থেকে ভালো খবর পাচ্ছি। সন্ত্রাসবাদ মোকাবেলায় কঠোর আইন করছে ফ্রান্স, দৈনিক নয়া দিগন্ত। চরমপন্থীদের মোকাবেলায় কড়া আইন চান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। এবার পার্লামেন্টে এই বিল আনা হবে, সেই বিলের কিছু প্রস্তাবিত ব্যবস্থার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। যেমন মসজিদগুলোতে কিভাবে অর্থ আসছে তা দেখা হবে, ধর্মীয় সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্ক্রুটিনি হবে। কিন্তু এরপর বিতর্কের ঝড় তুলেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ফ্রান্স এখন চরমপন্থী মুসলিমদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। আর প্রস্তাবিত বিল নিয়ে তার বক্তব্য, কোনো পুরুষ যদি চিকিৎসকের কাছে যান এবং বলেন মহিলা ডাক্তারের কাছে তিনি চিকিৎসা করাবেন না, তাহলে 5 মাসের জেল ও 75,000 ইউরো জরিমানা হবে। একই নিয়ম প্রযোজ্য হবে মেয়েদের ক্ষেত্রেও। কোনো সরকারি কর্মকর্তার উপর চাপ সৃষ্টি করলে বা কোনো শিক্ষকের কাছে পড়তে না চাইলেও শাস্তি হবে। নদী ভাঙ্গন রোধে ড্রেজিং এর স্থায়ী পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর, দৈনিক নয়া দিগন্ত। দেশের বড় নদীগুলোকে ভাঙ্গন রোধে নিয়মিত ক্যাপিটাল ড্রেজিং করতে হবে, ড্রেজিং এর স্থায়ী পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বছর নিয়মিত ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে নদীগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। নির্দেশনায় প্রধানমন্ত্রী বলেছেন, নদীর প্রবাহ যেন ঠিক থাকে, ভাঙ্গনের প্রধান কারণ নদীর পানি যখন কমে যায় তখন চর পড়ে যায় বা অন্যান্য কারণে পানি বেড়ে গেলে ভাঙ্গন শুরু হয়। ফলে তিনি বলেছেন, এসব বড় নদীতে সারা বছর একটা ড্রেজিং এর পরিকল্পনা থাকতে হবে। এবার কলকাতার কিছু খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, চীনা ফৌজের আগ্রাসী আচরণের কারণে লাদাখের পাশাপাশি উত্তেজনার পারদ চড়ছে দক্ষিণ চীন সাগরেও। এই আবহে মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে শুরু হল মালাবার নৌমহড়া। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত চতুর্দেশীয় অক্ষ বা কোয়াডের এই নৌমহড়া বর্তমান প্রেক্ষাপটে বেজিং এর প্রতি বার্তা বলে মনে করছেন সামরিক ও কূটনীতি বিশ্লেষকদের একাংশ। উন্মুক্ত এবং অবাধ সমুদ্র বাণিজ্য পথ তৈরিতে গঠিত কোয়াড ইতিমধ্যেই ভারত প্রশান্ত মহাসাগরের অঞ্চলে চীনের মাথা ব্যথার কারণ হয়েছে। কোয়াডের মোকাবেলায় পাল্টা জোট গঠনের তৎপরতা শুরু করেছে বেজিং এর তরফে। ফের এনডিএ বিহার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভোটের মাঝেই দাবি প্রধানমন্ত্রীর। দৈনিক আজকালে বলা হয়েছে, বিহারে আবার এনডিএ ক্ষমতায় ফিরবে, বিহারবাসী সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মঙ্গলবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মাঝেই এসব বলে বসলেন খোদ দেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার একটি জনসভায় প্রধানমন্ত্রী বললেন, বিহার স্পষ্ট বার্তা, সরকার পুনর্নির্বাচিত হবে। এখানকার ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা রাজ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন। তাঁর দাবি, এনডিএ সরকার বিহারের মহিলাদের জন্য যে কাজ করেছে তাতে প্রত্যেক মহিলা তাদেরই ভোট দেওয়ার বিষয়ে নিশ্চিত। তার কথায়, গরিবদের অধিকার দিয়েছে এনডিএ সরকার, আমার সব মা ও বোনেরা এনডিএ সরকারের পাশে আছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস সম্পর্কে একটি বিশেষ আলোচনা।
সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস। শ্রোতা বন্ধুরা, ইরানের ইতিহাসে স্বৈরাচারী শাহ সরকার ও তার পৃষ্ঠপোষক সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে জনগণের সংগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল ফার্সি বছরের ১৩ অবন। ওই তিনটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে, ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইকে তুরস্কে নির্বাসন করা, ইসলামী বিপ্লব বিজয়ের আগ মুহূর্তে স্বৈরাচারী শাহ সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কিছু ছাত্রের হতাহত হওয়া এবং বিপ্লবের পর গুপ্তচর বৃত্তির আখড়া হিসেবে খ্যাত মার্কিন দূতাবাস দখল। এই তিনটি ঘটনাই ইরানি জনগণের বিপ্লবী চেতনার পাশাপাশি তাদের সাম্রাজ্যবাদ বিরোধী প্রবল মনোভাব প্রকাশ পেয়েছে। আজকের আসরে আমরা ফার্সি ১৩ অবনের বার্ষিকী উপলক্ষে ইরানি জনগণের সাম্রাজ্যবাদ বিরোধী ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এ অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লবের ইতিহাসে ১৩ অবনের তিনটি ঘটনার মধ্যে মার্কিন দূতাবাস দখলের ঘটনা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। ফার্সি ১৩৫৭ সালের ১৩ অবন মোতাবেক ১৯৭৯ সালের নভেম্বর মাসে ইরানের একদল ছাত্র মার্কিন সরকারের ইরান বিরোধী ধারাবাহিক ষড়যন্ত্র রুখে দিতে তেহরানস্থ মার্কিন দূতাবাস দখল করে নেন। এর ফলে ইরানের মাটিতে বসে দেশটির বিরুদ্ধে ষড়যন্ত্র করার পথ আমেরিকার জন্য বন্ধ হয়ে যায়। ইরানের ইতিহাসে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে বহুবার সংগ্রাম করেছে দেশটির জনগণ। এসব সংগ্রামের মধ্যে 1353 সালে ইরানের তৎকালীন বৈধ সরকারের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রে সংগঠিত অভ্যুত্থান, 1966 সালে স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বে গণজাগরণ এবং 1979 সালের ইসলামী বিপ্লবের নাম উল্লেখ করা যায়।
স্বৈরাচারী শাহ সরকারের শাসনামলে ইরানের উপর আমেরিকার প্রভাব এতটা বেশি ছিল যে মার্কিন সরকার ইরানে ক্যাপিটুলেশন আইন বাস্তবায়ন করার ধৃষ্টতা দেখায়। বিশ্বের ইতিহাসে আমেরিকার এই আইন বাস্তবায়নকারী দেশের নজির নেই বললেই চলে। এই আইনে বলা হয়েছে, ইরানে অবস্থানরত আমেরিকার নাগরিকরা কোনো অপরাধ করলে, এমনকি কাউকে খুন করলেও তাকে ইরানের আইনে বিচার করা যাবে না, বরং তাকে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। সে সময় শাহ সরকারের সঙ্গে আমেরিকার রাজনৈতিক ঘনিষ্ঠতা এত বেশি বেড়ে যায় যে মার্কিন সরকারের আঙুলের ইশারায় ইরানের সরকার চলতে থাকে। জনবিচ্ছিন্ন শাহ সরকারের এই আচরণ সহ্য করা স্বাধীনচেতা ইরানি জনগণের পক্ষে সম্ভব ছিল না। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই 1963 সালে জনগণের সামনে মার্কিন ষড়যন্ত্রের স্বরূপ তুলে ধরে আমেরিকাকে বড় শয়তান বলে অভিহিত করেন। তিনি ক্যাপিটুলেশন আইনকে ইরানি জাতির দাসত্বের দলিল হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান। বিপদ বুঝে ইমামকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অত্যাচারী শাহ সরকার ওই বছরের 13 অবন তাকে দেশ থেকে বহিষ্কার করে এবং তুরস্কে নির্বাসনে পাঠায়।
ওই ঘটনার 2 দশকেরও কম সময়ের মধ্যে ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই 16 বছরের নির্বাসিত জীবন শেষে বীরের মর্যাদায় স্বদেশে প্রত্যাবর্তন করেন। আমেরিকা তার সর্বশক্তি দিয়ে গণ আক্রোশ থেকে শাহ সরকারকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হয়। কিন্তু বিপ্লব বিজয়ের পরও আমেরিকার ষড়যন্ত্র থেমে থাকেনি। তেহরানস্থ মার্কিন দূতাবাসে বসে কূটনৈতিক তৎপরতার প্রতিষ্ঠিত ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকে। আমেরিকার উদ্দেশ্য ছিল যে কোনো কৌশলে বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করে আবার আমেরিকার পদলেহী কাউকে ক্ষমতায় বসানো। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সচেতন ছাত্ররা এ বিষয়টি উপলব্ধি করেন। 1979 সালের 13 অবন মার্কিন দূতাবাস দখল করে ইরানের মাটিতে বসে আমেরিকার ষড়যন্ত্র করার পথ চিরতরে বন্ধ করে দেন।
আসলে মার্কিন কর্মকর্তারা ইরানের ব্যাপারে বারবার যে ভুল করছেন তা হল, তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে বিশ্বের 8-10টা অনুগত সরকারের সঙ্গে তুলনা করছেন। তারা ভাবছেন, প্রলোভন দেখিয়ে কিংবা হুমকি বা অবরোধ দিয়ে হয়তো ইরানি জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে দেয়া বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ উপায়ে ইরানের সরকার পরিবর্তনের প্রচেষ্টায় দেশের ভেতর থেকে যারা আমেরিকাকে সাহায্য করতে চাইবে, ওয়াশিংটন তাদেরকে সব রকম পৃষ্ঠপোষকতা দেবে। মার্কিন কর্মকর্তাদের এ ধরনের বক্তব্য ইরান সম্পর্কে তাদের অজ্ঞতার চরম মাত্রা ফুটিয়ে তোলে।
মার্কিন সরকার যে কেবল বর্তমানে ইরানের ইসলামী সরকারকে উৎখাত করতে চায় তা নয়। 1979 সালে মার্কিন দূতাবাস দখলের পর থেকেই ওয়াশিংটনের সে প্রচেষ্টা শুরু হয়েছিল। আমেরিকা পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে বহুবার ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে। ইরানে কমান্ডো অভিযান চালানোর মার্কিন প্রচেষ্টা তাবাস মরুভূমিতে ব্যর্থ হয়েছে। ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে এক ঘরে করে রাখার প্রচেষ্টা সফল হয়নি এবং ইরানকে শয়তানের অক্ষশক্তি হিসেবে অভিহিত করার পরও তেহরানের কোনো ক্ষতি করতে পারেনি ওয়াশিংটন। তবে এসব ঘটনায় আমেরিকার ইরান বিরোধী ভয়াবহ শত্রুতা ও বিদ্বেষের বিষয়টি ফুটে উঠেছে। এ সম্পর্কে বিশিষ্ট মার্কিন চিন্তাবিদ ও লেখক নম চমস্কি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে তাদের পৈতৃক সম্পত্তি বলে মনে করে, কাজেই এই অঞ্চলে একটি স্বাধীনচেতা দেশের অস্তিত্ব মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।
কিন্তু নিজের বিদ্বেষী তৎপরতার ক্ষেত্রে মার্কিন সরকারের অন্তত ইরানের ইসলামী বিপ্লবের গত চার দশকের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইসলামী বিপ্লবের পর গত চার দশকে ইরানের জনগণ সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রমাণ করেছেন, কারো পক্ষে ইরানের ক্ষতি করা সম্ভব নয়, বরং ইরানের ক্ষতি করতে গেলে আগ্রাসী শক্তিই চরম ক্ষতির সম্মুখীন হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই চলতি বছর ১৩ অবনের বার্ষিকী পালনের আগে এক ভাষণে ইরানের তরুণ সমাজের প্রতি ইঙ্গিত করে বলেছেন, সচেতন ও প্রজ্ঞাসম্পন্ন এই তরুণ সমাজ নিঃসন্দেহে সব বাধার প্রাচীর পেছনে ফেলে ইরানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। তবে এই কাজ করার পূর্ব শর্ত হচ্ছে ইরানের প্রধান শত্রু আমেরিকাকে চিনতে পারা।
ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে এখন পর্যন্ত ইরানের ক্ষতি করার লক্ষ্যে কোনো প্রচেষ্টাই বাদ রাখেনি আমেরিকা, কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর কারণ হচ্ছে ইরানি জনগণ এখন মার্কিন সরকারের সব কূটকৌশল ও ষড়যন্ত্র আগে থেকে উপলব্ধি করতে পারে, যার কারণে অঙ্কুরেই এইসব ষড়যন্ত্র বিনষ্ট হয়ে যায়। এ সম্পর্কে আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেন, ইরান বিদ্বেষের কারণে আমেরিকা অনেকটা অন্ধ হয়ে আছে, এ কারণে তারা বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়ে অতীতের ভুলের পুনরাবৃত্তি করছে। আজকের আসর এখানেই শেষ করছি।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইসলাম অবমাননার প্রতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার নিন্দা জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। রাসুলের অবমাননাকে নৈতিকতার অবমাননা বললেন প্রেসিডেন্ট রুহানি। বাংলাদেশে জেল হত্যাকাণ্ডের সব রহস্য উন্মোচন করা হবে বলে সেতুমন্ত্রীর মন্তব্য। এই হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর পূর্ব ভারতের অসম রাজ্যে সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তীব্র প্রতিবাদ জানালেন একাধিক মুসলিম সংগঠনের নেতারা। এবং আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু। এই নির্বাচনে কে জয়লাভ করে তা ইরানের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয় বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে। এবং আজই আমাদের আজই বাংলাদেশ সময় রাত ১০:২৩ এবং ভারত সময় ৯:৫৩ আমাদের নৈশ অধিবেশন শুনে আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।